الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজকাল একটি প্রশ্ন পূর্বের চেয়ে অধিক জোরালো ভাবে, বিশেষ করে যুবক শ্রেণীর মাঝে আর মোটের উপর সমাজের সাধারণ মানুষের মাঝে ধর্মবিরোধীদের পক্ষ থেকে অজস্র ধারায় ছড়ানো হয়ে থাকে, বা সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে তারা ধর্ম থেকে বরং খোদা থেকে অনেক দূরে সরে পড়েছে। সত্যিকার অর্থে চরিত্র যদি ভালো হয় বা জাগতিক শিক্ষা যদি উত্তম নৈতিকতার দিকে নিয়ে যায় মানুষকে, তাহলে ধর্ম মানার বা গ্রহণ করার প্রয়োজন কি? ধর্মেরও তো দাবি এটি যে ধর্ম মানুষকে উন্নত নৈতিক শিক্ষা দিয়ে থাকে, বা ধর্মের মান্যকারীরা এই দাবি করে। তারা বলে ধর্ম ছাড়াও এমন নৈতিক বৈশিষ্ট্য আমাদের মাঝে সৃষ্টি হচ্ছে, বরং এটিও বলা হয় দুনিয়া পূজারীদের অধিকাংশ মানুষের চরিত্র ধর্মের মান্যকারীদের চরিত্রের চেয়ে উত্তম, বিশেষ করে ইসলামকে এই দৃষ্টিকোণ থেকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয়। অন্যান্য ধর্মের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ধর্মের সাথে প্রায় সম্পর্ক ছিন্ন করে বসেছে। শুধু ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের প্রতি আরোপিত সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ধর্মকে মানার দাবি করে, বা আমল শূন্য মুসলমানদের অধিকাংশ গলা ফাটিয়ে মুসলমান হওয়ার দাবি করে বা ইসলামের প্রতি বা ধর্মের প্রতি আরোপিত হয়। তাই আসল আক্রমণ ইসলামের উপরেই আসে, আর ধর্মচ্যুত করার মানুষে বিভিন্ন ভাবে বিভিন্ন অজুহাতে আমাদের বালক বালিকাদের যুবকদের মন মস্তিষ্ককে বিষিয়ে তোলার চেষ্টা করা হয়, বিশেষ করে পাশ্চাত্য যে শিক্ষা পদ্ধতি রয়েছে এতে অনুসন্ধান এবং গবেষণার প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ করা হয়। এটি ভালো কথা, এদিকে মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত, কিন্তু এর সঠিক রীতিও অনুসৃত হওয়া চাই। যাই হোক, যুবক শ্রেণী যখন বা যৌবনে পদার্পণকারী ছেলে এবং মেয়েরা নিজেদের ঘরে এবং পিতামাতা ও জ্যেষ্ঠদের কাছে এই প্রশ্ন বা মাথায় বা মস্তিষ্কে উদ্ভূত বিভিন্ন প্রশ্নের সমাধানের জন্য যায়, তখন পিতামাতার কাছে অর্থনৈতিক বা সামাজিক ব্যস্ততার কারণে উত্তর দেওয়ার সময় থাকে না বা জ্ঞান থাকে না, এ কারণে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তাদের প্রায় সময় অবদমিত করার বা মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, যে কারণে যুবক বা যৌবনে পদার্পণকারী ছেলে মেয়েরাও মনে করে যে ধর্ম ইসলাম হলেও যদিও এটি দাবি করে যে সত্য আর বলে যে সব সমস্যার এতে সমাধান রয়েছে, কিন্তু যুগের নিরিখে ব্যবহারিক কোনো সমাধান এটি উপস্থাপন করে না বা এর কাছে কোনো উত্তর নেই, বা অনেক সময় জ্যেষ্ঠদের আচার ব্যবহার এবং সন্তান সন্ততিকে যে শিক্ষা দেয়া হয় দুইয়ের মাঝে বিরোধ থেকে থাকে। সন্তান সন্ততিরা এককাল পর্যন্ত শিক্ষার কথা শুনে হয়তো মুখ বন্ধ করে রাখে, কিন্তু স্বাধীনতা পেতেই তারা ধর্ম থেকে দূরে চলে যায়। এরপর যারা ধর্ম থেকে দূরে নিয়ে যায় তাদের থাবার শিকার হয়। এ কারণেই ইসলামের শিক্ষা আকর্ষণীয় হওয়া সত্ত্বেও, ইসলাম জীবন্ত ধর্ম হওয়া সত্ত্বেও আজকে মুসলমানদের মাঝে এমন মানুষও দেখা যায় যারা ধর্ম এবং খোদাকে অস্বীকার করে বসেছে। এমন পরিস্থিতিতে আমাদের সবার এদিকে মনোযোগ নিবদ্ধ করতে হবে যে কিভাবে আমরা নিজেদের ধর্মের অনুসারীদের অন্তর্ভুক্ত করতে পারি, আমলকারীদের অন্তর্ভুক্ত করতে পারি, এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি। এতে আদৌ কোনো সন্দেহ নেই যে ইসলাম এক কামেল এবং এক উৎকর্ষ ধর্ম। এতে বিভিন্ন সমস্যার এবং জিজ্ঞাসার প্রশ্নের সমাধান রয়েছে। কোরআন এক সম্পূর্ণ এবং উৎকর্ষ ধর্মগ্রন্থ, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বোত্তম আদর্শ আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। এই আদর্শই সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিমের মাঝে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তারা ধর্ম বুঝেছেন আর নৈতিকতার জ্ঞান অর্জন করেছেন, বরং জাগতিক উন্নতিও লাভ করেছেন, আর প্রতিটি বিষয়কে নিজ স্থানে রাখার বা স্বস্থানে রাখার জ্ঞান অর্জন করেছেন, যে ধর্ম কোথায় থাকবে আর নৈতিক চরিত্র কোথায় অবস্থান করবে আর জাগতিক উন্নতি কি। অতএব আমাদের যুবক শ্রেণী, যৌবনে পদার্পণকারী বিশেষ করে বড়দেরকে এটি স্মরণ রাখতে হবে, কেননা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ন্ত্রণের বা সঠিক পথে পরিচালনার দায়িত্ব জ্যেষ্ঠদের। আমাদেরকে চারিত্রিক সংশোধন, জাগতিক উন্নতি এবং ধর্মের আন্তঃসম্পর্কের গুরুত্ব বোঝার চেষ্টা করতে হবে এবং নিজেদের জীবনকে সে অনুসারে পরিচালিত করতে হবে। বড়রা যদি এই কথা বোঝে তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে তারা সঠিক পথে পরিচালিত করতে পারবে। যুবক শ্রেণী যদি এই কথাকে বুঝে তাহলে ধর্মীয় এবং জাগতিক উন্নতির পথ তাদের সামনে স্পষ্ট হবে, আর তারা বুঝতে পারবে যে ইসলামী শিক্ষা কত নিরুপম, কত সুন্দর, আর এর বিরুদ্ধে অপলাপকারীরা মিথ্যাবাদী। এই বিষয়টি যা আজ বেশি উগ্রতার সাথে বিধর্মী বা ধর্মবিরোধীদের পক্ষ থেকে যে উঠানো হয় এটি নতুন কিছু নয়। পূর্বেও এ ধরনের প্রশ্ন বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে উঠেছে। সবসময় ধর্মের বিরুদ্ধে আপত্তিকারীরা এই বিষয়কে এবং এ ধরনের অন্য অন্য কথার অবতারণা করে থাকে, যার মাধ্যমে ধর্মের বিরুদ্ধে আপত্তি হতে পারে, কারণ এরা কখনো ধর্মকে সঠিকভাবে বোঝার চেষ্টা করেনি। আর নামধারী ধর্মীয় আলেমরা তথাকথিত ভ্রান্ত সমাধান বের করে বা সঠিকভাবে ধর্মকে না বোঝার কারণে শিক্ষিত শ্রেণীকে আরো জটিলতার মুখে ঠেলে দিয়েছে। এ যুগে আল্লাহ তাআলা আমাদের প্রতি এই অনুগ্রহ করেছেন যে এই সমস্ত সমস্যার গ্রন্থি খোলার জন্য তিনি মুসিমতকে পাঠিয়েছেন। তিনি আলাইহিস সালাতু ওয়াসালাম এসব বোঝার ব্যুৎপত্তি আমাদের মাঝে সৃষ্টি করেছেন। তো এই সমস্ত সমস্যাগুলো বোঝা এবং এগুলোর সমাধান খুঁজে বের করা আমাদের জন্য সহজসাধ্য হয়েছে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু একবার এর আলোকে একটি খুতবা দিয়েছেন। তিনি চারিত্রিক সংশোধন, জাগতিক উন্নতি এবং ধর্মের মধ্যকার সম্পর্ক কি আর ইসলাম এটিকে কিভাবে দেখে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কিভাবে স্বীয় আমল বা আদর্শ বা ব্যবহারিক আদর্শের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন যে এর স্বরূপ কি বা এগুলোর আন্তঃসম্পর্ক কি। আমি যেভাবে পূর্বে বলেছি, তিনি খুতবায় এই সম্পর্কে আলোচনা করেছেন এবং সংক্ষিপ্তভাবে আলোকপাত করেছেন, সেটিকে কাজে লাগিয়ে আমি এই বিষয়টি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা পৃথিবীর মানুষকে বলি, আর এটি একশতভাগ সত্য কথা, যে ইসলাম এমন একটি ধর্ম যা আল্লাহ তাআলা একান্ত মানব ফিতরতকে সামনে রেখে নাজিল করেছেন বা প্রস্তাব করেছেন। ইসলাম প্রকৃতি সম্পন্ন ধর্ম বা দিনে ফিতরত, এটি সামনে রেখে হযরত মুসলিম মওউদ বলেন যে ধর্ম এবং নৈতিকতা এবং মানুষের সেই চাহিদা যা তার দেহের সাথে সম্পর্ক রাখে, এগুলো এমন যৌথ বিষয়, কমন বিষয় যে এগুলোর মাঝে পার্থক্য করা কঠিন। যে ব্যক্তি ধর্মে বিশ্বাস করে সে নৈতিকতাকে ধর্ম থেকে পৃথক করতে পারে না, আর এ কথা বলতে পারে না যে ধর্ম আমাকে জগৎ বিমুখ বা জগতের প্রতি ভ্রক্ষেপহীন করে তুলেছে, তাই আমার কোনো চাহিদা নেই। যদি চিন্তাধারা এমন হয় যে আমার এখন আর কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে মানুষের জাগতিক উন্নতির চাকা থেমে যাবে। এক কথায় এগুলো একটি উন্নতির সাথে আন্তঃবন্ধন যুক্ত, ধর্ম, নৈতিকতা এবং জাগতিক উন্নতি একটি উন্নতির সাথে সম্পর্ক যুক্ত, কিন্তু তা সত্ত্বেও এগুলোর মাঝে পার্থক্যও আছে। ধর্মে যারা বিশ্বাস করে না, তারা তো এই কথা বলে বেবাগী হয়ে যাওয়ার চেষ্টা করে যে ভালো চরিত্র এবং জাগতিক উন্নতি, কিন্তু একজন প্রকৃত মুসলমান বলবে যে ধর্মেরও প্রয়োজন রয়েছে, কেননা তা খোদা পর্যন্ত পৌঁছার পথ দেখিয়ে থাকে। তো হলো চিন্তাধারার পার্থক্য, যে আমরা এই বিষয়গুলোকে কোন দৃষ্টিকোণ থেকে দেখব আর এগুলোর পারস্পরিক সম্পর্ক কিভাবে আমরা প্রতিষ্ঠা করব। অন্যান্য ধর্ম তো মৃত্যুর পথযাত্রী, ইসলামই এমন একটি ধর্ম যা এগুলোর পারস্পরিক সম্পর্ক প্রমাণ করে, কিন্তু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ধর্মের মর্ম না বোঝার কারণে ভ্রান্তভাবে নৈতিকতার সাথে সম্পর্কযুক্ত বিষয় এবং জাগতিকতার সাথে সম্পর্কযুক্ত বিষয়কে ধর্মের সাথে এমনভাবে যুক্ত করেছে বা সম্পৃক্ত করেছে যে বাড়াবাড়ির চরমে পৌঁছেছে। ধর্মকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের পরিবর্তে, ধর্মের প্রতি মানুষকে আকর্ষণের পরিবর্তে ধর্ম থেকে দূরে ঠেলে দেওয়ার কারণ হচ্ছে। নামাজ রোজা ছাড়াও চারিত্রিক গুণাবলী, বিভিন্ন জাগতিক চাহিদা, যেমন কোনো সংগঠন প্রতিষ্ঠা করা হোক বা কোনো সভার ব্যবস্থাই হোক না কেন, আলেমেরা বলে যে আমাদের মতে এগুলো সব ইসলামের অঙ্গ, আর যারা এতে যোগ দেবে না তারা কাফের এবং মুরতাদ। এখন এটি আমরা ইসলামী বিশ্বে দেখি, এর যখন প্রসার বা বিস্তার ঘটে সবকিছুকে পরিবেষ্টন করে ফেলে, তখন আর কাফের আর মুরতাদের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, বরং যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সব ফেরকার নিজস্ব ফতোয়া রয়েছে, এই কারণেই বিভিন্ন কট্টরপন্থী দল নিজেদের ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজেদের নৈতিক বা চারিত্রিক আচরণ বিধি বা নাম সর্বস্ব আইন প্রণয়ন করে হত্যা করছে, রক্তপাত ঘটাচ্ছে সিরিয়া, ইরাকে, আফগানিস্তানে, পাকিস্তানে, ধর্মের নামে তাদের নিজেদের বানানো রক্তপাতের কারণ হচ্ছে বা রক্তপাত ঘটাচ্ছে, সিরিয়া বা ইরাকে যে নামধারী ইসলামী রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এক ফরাসি সাংবাদিক সেখান থেকে মুক্তি লাভ করে ফিরে এসেছেন। আমি পূর্বে বলেছিলাম সে ব্যক্তি সেখানে এমন কিছু বিষয় দেখেছে, তাদের এমন কিছু আচরণ এবং আইন দেখেছে, সে ব্যক্তি যতটা ইসলামের জ্ঞান রাখত বা কোরআন যেভাবে সে পড়েছিল বা হাদিসের যে জ্ঞান তার ছিল সে অনুসারে কিছু লোককে সে জিজ্ঞেস করে যে তোমরা যা করছো তোমাদের কত আচরণ কোরআন এবং হাদিস সম্মত নয়। তখন নামধারী ইসলামের রাজত্বের কর্মীরা বা কর্মকর্তাদের উত্তর এটি ছিল যে আমরা জানি না কোরআন হাদিসে কি আছে, এটি আমাদের আইন আর আমরা সেই অনুসারেই চলছি। তো এভাবে ইসলামী শিক্ষাকে তারা বিকৃত করেছে। ইয়েমেনে যা কিছু হচ্ছে তাই কারণেই হচ্ছে যে মন গড়া ফতোয়াকে ধর্মের আবরণে নিরীহদের উপর বিমান হামলা করা হচ্ছে। এটি ঠিক যে উভয় পক্ষেরই দোষ এবং ভ্রান্তি রয়েছে, কিন্তু এর সমাধান নিরীহদের বিনা কারণে হত্যা করা নয়, বরং যদি আমরা দেখি তাহলে চোখে পড়বে। ইসলামের ইতিহাসে এটিও চোখে পড়ে আর আজ পর্যন্ত এমনই হচ্ছে যে অমুক আলেম সাহেবের এই ধর্ম আর অমুক আলেম সাহেবের এই বিশ্বাস, অর্থাৎ সব আলেম এবং মৌলানা নিজ নিজ ধর্ম গড়েছে আবিষ্কার করেছে। এইভাবে ইসলামে অর্থাৎ এদের বানানো ইসলাম যা তারা অনুসরণ করছে তাতে কোনো মজ্জা বা কোনো সার নেই, আর এই কারণেই এই সকল আলেম এবং ফতোয়াবাজদের অনুসরণ করে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আধ্যাত্মিকতা এবং ধর্মের নামে হেন কাজ নেই যা হচ্ছে না। পক্ষান্তরে ধর্মবিচ্যুত এবং পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত মানুষ আধ্যাত্মিকতা এবং নৈতিকতাকে জাগতিকতার বৈশিষ্ট্য হিসাবে দেখাতে চায়। এলহাম নিয়ে চিন্তা করলেও তারা বলে যে এগুলো মানবীয় কর্মেরই অংশ। তারা নৈতিকতা সম্পর্কে চিন্তা করবে এই দৃষ্টিকোণ থেকে যে এর ফলে মানুষের জাগতিক লাভ হয়, নৈতিক চরিত্র জাগতিক কল্যাণের জন্যই। ধর্ম নিয়ে ভাবলেও তারা এটি বলবে যে নিম্নমানের মানুষ, অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষ ধর্মের নামে কিছুটা হলেও অপরাধ এড়িয়ে চলে, অর্থাৎ ধর্মের নাম নেয়ার কোনো লাভ যদি এদের হয় তাহলে শুধু এতটা যে কিছুটা তাদের চারিত্রিক উন্নতি হয় ধর্মের ভয়ের কারণে, তাও যদি সঠিক ধর্ম অনুসরণ করা হয়। আর তারা এটিও বলে যে যাদের ভিতর পূর্বেই নৈতিক গুণাবলী রয়েছে তাদের ধর্মের প্রয়োজনই বা কি, কিন্তু ভাবলে বা চিন্তা করলে বোঝা যাবে যে বস্তুবাদিতা, নৈতিকতা এবং ধর্মের অবস্থান এত কাছাকাছি যে সাধারণ মানুষ বুঝে উঠতে পারে না যে কোথায় এক সীমা আরম্ভ হয় আর আর কোথায় সমাপ্ত হয়। এটি বোঝার জন্য আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী নিয়ে চিন্তা করি এবং ভাবি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জাগতিক সংশোধনকারী, নৈতিক সংশোধনকারী এবং আধ্যাত্মিক সংস্কারক বটে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন এই সবকিছুরই সমাহার। একদিকে তিনি যদি এই নির্দেশ দেন যে বা কথা বলেন যে আর দোয়া ও মুখল এবাদাতি, সেখানে অপরদিকে আধ্যাত্মিকতার উৎকর্ষতার জন্য তিনি জোর দেন। শুধু এটি নয় যে নামাজ পড়েছি আর সব সমস্যার সমাধান হয়ে গেছে, বরং আধ্যাত্মিকতার বিভিন্ন স্তর অতিক্রম করতে হবে, আধ্যাত্মিকতাকে বৃদ্ধিও করতে হবে। দোয়ার সম্পর্ক খোদা এবং বান্দার মাঝে তেমনই যেমনটি শিশু এবং মায়ের সম্পর্ক হয়ে থাকে। দোয়ার অর্থ হলো ডাকা, আহ্বান করা। আহ্বানকারী তখন আহ্বান করে বা ডাকে যখন তার দৃঢ় বিশ্বাস থাকে যে কেউ আমার আমার বা কেউ আমায় সাহায্য করবে। কেউ শত্রুকে সাহায্যের জন্য কখনো ডাকে না। আমরা যখন দোয়া করি বা যখন দোয়া করতে চাই, তখন সেটিকে কিভাবে আমাদের দেখা উচিত বা নেওয়া উচিত? হযরত মুসলিহ মওদের মতে দোয়ায় তিনটি জিনিস থাকা আবশ্যক। প্রধানত হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমার কথা গৃহীত হবে। দ্বিতীয় এই বিশ্বাস থাকতে হবে যে যাকে আমি ডাকছি তার মাঝে সাহায্য করার শক্তিও আছে। তৃতীয়ত এক সহজাত বা প্রকৃতিগত সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা তার সাথে থাকা চাই, যা বাকি সবকিছুর প্রতি বিমুখ করে তাকে তার দিকে নিয়ে যায়, অর্থাৎ আল্লাহর দিকে বা যার সাথে ভালোবাসা থাকে তার দিকে। প্রথম কথা হলো যৌক্তিক কথা। যদি এই বিশ্বাস না থাকে যে আমি যে দোয়া করছি তা গৃহীত হবে, আর যদি এই আত্মবিশ্বাস না থাকে যে যাকে আমি ডাকছি তার মাঝে সাহায্যের শক্তি আছে, তাহলে তাকে সাহায্যের জন্য ডাকা নির্বোধের কাজ। এখানে দোয়া তখন অর্থহীন বিষয়। তৃতীয় কথা হলো সহজাত বা প্রকৃতিগত ভালোবাসা, যা অন্য সব কিছুর প্রতি অবজ্ঞা এবং বিমুখতা প্রদর্শনের পর শুধু সত্যিকার প্রেমাস্পদের দিকে মানুষকে নিয়ে যায়। এর দৃষ্টান্ত হলো শিশু সন্তান এবং মায়ের, যা পূর্বেই বলা হয়েছে। সন্তানের মায়ের সাথে প্রকৃতিগত সম্পর্ক থাকে। মা সন্তানের সাহায্য করতে পারুন বা না পারুন, সন্তান বা শিশু মাকেই ডাকে। এমনকি সমুদ্রে এক নিমজ্জমান শিশু যে জানে যে আমার মা সাঁতার কাটতে জানেন না, তা সত্ত্বেও মা যদি পাশে থাকেন তাহলে সে মাকেই ডাকবে সাহায্যের জন্য, অন্য কাউকে সে ডাকে না। এটি একটি আবেগজনিত সম্পর্ক। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া মুখল ইবাদা, অর্থাৎ দোয়া ছাড়া মানুষের দোয়া, মানুষের ইমান কোনোভাবে সম্পূর্ণতা লাভ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ককে এক শিশু এবং মায়ের সম্পর্ক তুলনা আখ্যা দিয়েছেন, অর্থাৎ চোখ বন্ধ করে তার দিকে ধাবিত হও, তার দিকে ছুটে যাও। দ্বিতীয় বিষয় হলো আখলাক বা নৈতিক চরিত্র। এক্ষেত্রে আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন সুখ্যাতি সূক্ষ্ম চারিত্রিক দিক বিদ্যমান যে সূক্ষ্ম দৃষ্টিতে বা এক সূক্ষ্মদর্শীর দৃষ্টিও সেই পর্যন্ত যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তার দিক নির্দেশনা না থাকবে। এখন স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়ে ঘরের পরিবেশকে সুমধুর রাখার জন্য তা অত্যাবশ্যক। এটি মৌলিক চারিত্রিক গুণাবলীর অন্তর্গত একটি বিষয়, স্ত্রীদের বিষয়ে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সূক্ষ্মতার সাথে দৃষ্টি রাখতেন দেখুন। তার সম্পর্কে হাদিসে রয়েছে যে যখন তার কোন স্ত্রী কোন গ্লাসে পানি পান করতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করার সময় সেই জায়গায় ঠোঁট রেখে পানি পান করতেন, যে স্থানে রাসূল তার স্ত্রী ঠোঁট স্পর্শ করে পানি পান করতেন। এটি খুব ছোট একটি বিষয় কিন্তু কত সূক্ষ্ম একটি কথা। অর্থাৎ মানুষের ভালোবাসা শুধু বড় বড় বুলের মাধ্যমে নয়, বরং ছোট ছোট কথার মাধ্যমেও প্রকাশ পায়। কেবল এটাই নয়, বরং তার জীবনী অধ্যয়নে জানা যায় যে বড় বড় নৈতিক বিষয়েও তিনি এমন শিক্ষা দিয়ে গেছেন আর এমন উত্তম আদর্শ প্রকাশ করেছেন যে দেখলে বোঝা যায় যে তিনি সারা জীবন শুধু নৈতিকতারই অধ্যয়ন করেছেন আর এরই পাঠ দিয়েছেন। মানব জাতির পারস্পরিক সম্পর্ক, আত্মীয় স্বজনের পারস্পরিক সম্পর্ক, মানুষের নিজের ব্যক্তিগত চরিত্রের খুঁটিনাটি বা বিস্তারিত দিক, মিথ্যা, বিশ্বাসঘাতকতা, কুধারণা, পরিহার, এসব বিষয়গুলো এমন যে ক্ষেত্রে তার আদর্শ এবং তার শিক্ষা হল উৎকর্ষ এবং পরিপূর্ণ। কোন ব্যক্তি শত শত বছর জীবন পেয়ে এমন উত্তম দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। তৃতীয় বিষয় হল জাগতিকতা। এক্ষেত্রে আমরা দেখি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এদিকেও আমাদের বা এক্ষেত্রেও আমাদেরকে পথের দিশা দেয়। দৃষ্টান্ত স্বরূপ নাগরিক জীবনের জন্য রাস্তা প্রশস্ত রাখা, পানি বিশুদ্ধিকরণের ব্যবস্থা, যখন শহর গড়ে তোলা হয়, নতুন আবাদী গড়ে ওঠে, বড় বড় প্রকৌশলী এবং চিন্তাবিদেরা এ সম্পর্কে চিন্তা করে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাস্তা পরিষ্কার রাখা, রাস্তা পরিষ্কার রাখার দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, যে ঘর প্রশস্ত রাখা এবং বাতাস চলাচলের জন্য অনুকূল করে নির্মাণের নির্দেশ দিয়েছেন। সকল জাগতিক বিষয়াদির প্রতিও তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারের সাথে সম্পর্কিত বিষয় হোক বা সামাজিক বা বাণিজ্যিক বা শিল্পের সাথে সম্পর্কযুক্ত বিষয় হোক, সবকিছু তিনি নিজ নিজ স্থানে বর্ণনা করেছেন। এর বিশদ বিবরণও পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও আজকের ধর্মীয় নেতৃবৃন্দের ন্যায় সবকিছুকে তিনি ধর্মের অঙ্গ আখ্যা দেননি। দৃষ্টান্ত স্বরূপ তাঁর সম্পর্কে একটি ঘটনা আমরা দেখতে পাই। নর এবং মাদা খেজুর গাছ পৃথক পৃথক হয়ে থাকে। কিছু কৃষক নর খেজুর গাছের পরাগরেণু দ্বারা মাদাকে পরাগায়িত করছিল, তিনি সেই পথে যাচ্ছিলেন। তিনি বলেন যে এইভাবে পরাগায়িত না করলে অসুবিধা কি, বাতাসের মাধ্যমে প্রকৃতিগতভাবে পরাগায়ন সম্ভব, মানুষ তাই পরাগায়ন ছেড়ে দেয়, সে বছর বা পরের বছর এটি করা হয়নি আর ফল অনেক কম ধরে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ জিজ্ঞেস করেন, মানুষ বলে যে হে আল্লাহ রসুল, আপনি বারণ করেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কোনো নির্দেশ দিইনি তোমাদেরকে, তোমাদের এ সকল জাগতিক বিষয়াদিকে আমার চেয়ে তোমরা ভালো জানো। হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এখানে যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগতিক বিষয়কে ধর্ম থেকে পৃথক রেখেছেন। সেই কথাও আল্লাহ রসুলের কথাই ছিল, যিনি বলেছিলেন যে এভাবে পরাগায়নের প্রয়োজন কি, আর আর একই মুখ আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে আমাদেরকে অবহিত করত। যদিও আল্লাহ রসুলের ভাষা ছিল, তিনি জাগতিক বিষয়কে জাগতিক বিষয় আখ্যা দিয়ে বলেন যে এসব বিষয়ে তোমরা বেশি জানো, কিন্তু আজকালকার মৌলবীর মুখ থেকে অসম্ভব কথা বের হলেও যারা সেটি মানবে না তাদের মতে তারা ইসলামের গণ্ডি থেকে বহির্ভূত এবং কাফেরার মুরতাদদের প্রশ্ন তখন এসে দণ্ডায়মান হয়। পক্ষান্তরে পাশ্চাত্যের নামধারী উন্নত বা সত্যিকার অর্থে উন্নত শ্রেণী যারা আছে তাদের দৃষ্টিতে ধর্মের উপর মানানোরও প্রয়োজন নেই আর ধর্মীয় শিক্ষার কোনো সম্মানও নেই, না নৈতিকতার কোনো সম্মান সম্ভ্রম রয়েছে। তারা সবকিছুকে জাগতিক আখ্যা দিয়ে থাকে, এমনকি হযরত মুসলিম লিখছেন তাদের দার্শনিকেরা সে যুগে বলে যে প্রশ্ন এটি নয় যে খোদা পৃথিবী কিভাবে সৃষ্টি করেছেন, বরং প্রশ্ন হলো মানুষ কিভাবে খোদাকে সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ, তাদের দৃষ্টিতে খোদা মানুষের বিবর্তিত চিন্তাধারার ফসল। খোদার পর সত্তা বাস্তবতা হলেও, বাস্তবিক হলেও তা মানসিক বা মনস্তাত্ত্বিক উন্নতির চরম রূপ, এছাড়া আর বেশি কিছু নয়। তাদের মধ্যে মানুষ এক উত্তম আদর্শের সন্ধানে ছিল। মানুষের মাঝে যখন উন্নত কোন আদর্শ তারা খুঁজে পায়নি, তারা মানুষের জগতের বাহিরে এক মনস্তাত্ত্বিক চিত্র মাথায় তারা অঙ্কন করেছে। মানুষের এই চিত্র অঙ্কনের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টা অতটা সফল ছিল না, কিন্তু প্রণিধান এবং চিন্তার পাশাপাশি, উন্নতির পাশাপাশি সে এক পর্যায়ে এক কামেল চিত্র অঙ্কন করে মানসপটে। এর নাম হলো খোদা। এই দার্শনিকদের দৃষ্টিতে এই হলো খোদা সম্পর্কে তাদের ধারণা। হযরত মুসলিমত বলছেন যে এইভাবে এরা খোদাকেও জাগতিকতা বা বস্তু জগতের অংশ আখ্যায়িত করেছে। সে যুগের দার্শনিকরা এভাবে মন গড়া খোদা বানিয়েছে, আর তাদের অনেকেই এমন ছিল যারা এই মন গড়া খোদাতে বিশ্বাসও রাখত, কিন্তু পরে আগত দার্শনিক বা যারা উন্নত আখ্যায়িত হয় তারা এইভাবে মনস্তাত্ত্বিক খোদা বানানোর কারণে ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে গেছে। আর এই দৃষ্টিভঙ্গির কারণেই, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গির কারণে যে খোদা মানুষের আবিষ্কার, এই কারণে বর্তমান দার্শনিকরা নাস্তিকতার পথ অবলম্বন করছে, বরং শিক্ষা ও আলোকিত ধ্যান ধারণার নামে পাশ্চাত্যে বসবাসকারী দার্শনিকের অধিকাংশই খোদার সত্তাকে অস্বীকার করে বসেছে। শুধু নৈতিকতা এবং জাগতিক উন্নতিকেই সবকিছু মনে করে। আর এই নাস্তিকতা প্রিয় লোকদের দৃষ্টিভঙ্গি রয়েছে, এতে আরো ইন্ধন যোগায় আজকালকার মৌলভীরা, যারা নিজেদের সবকিছু এবং সকল দৃষ্টিভঙ্গিকে ধর্মের আখ্যা দিয়ে সামাজিক অজ্ঞতার বিস্তার ঘটিয়েছে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে যে আজকালকার আলেমেরা ভ্রান্তিতে নিপতিত, আর ধর্মকে যারা জাগতিকতার মতোই দেখে এবং যারা একে অস্বীকার করে তারাও ভ্রান্তিতে নিপতিত। আমরা আহমদেরা সৌভাগ্যবান যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদেরকে এসব বিষয় থেকে রক্ষা করে এমন পথের দিশা দিয়েছেন যে আসল বিষয় বোঝার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথপানে চেয়ে থাকো। যিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল বিষয়ে সত্যিকার দিন বা ধর্ম হলো মধ্যম পন্থা অবলম্বন করা এবং এর প্রতি যা করণীয় তা করা। তিনি বলেন নিঃসন্দেহে ইবাদত আবশ্যক, ইবাদত করা একান্ত আবশ্যক, ইবাদত সৃষ্টির উদ্দেশ্য, কিন্তু ওয়ালি নাফসিকা আলাইকা হক, ওয়ালি জাওজিকা আলাইকা হক, ওয়ালি জারিকা আলাইকা হক, তোমার নিজ প্রাণেরও তোমার উপর অধিকার আছে, তোমার স্ত্রীরও অধিকার আছে, তোমার উপর তোমার প্রতিবেশীরও অধিকার এবং প্রাপ্য রয়েছে তোমার কাছে। আর এই অধিকার প্রদানের জন্য তিন ধরনের মাধ্যম ব্যবহার করা আমাদের জন্য আবশ্যক। প্রথম কথা হলো দোয়া এবং খোদার প্রতি বিনত হওয়া এবং ঝুঁকা। দ্বিতীয় হলো ইবাদত, রিপুকে নিয়ন্ত্রণ, আবেগকে নিয়ন্ত্রণ এবং মানব মনস্তত্ব নিয়ে চিন্তা করা এবং ভাবা। তৃতীয়ত নিজের কাজ এবং পেশায় সততা অবলম্বন, জাগতিক এবং বিজ্ঞানের জ্ঞান অর্জন করা আবশ্যক। যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে নিজ প্রাণের অধিকার প্রদানের জন্য প্রথম বিষয় দোয়া এবং খোদার সাথে সুসম্পর্ক, আবেগকে নিয়ন্ত্রণ এবং রিপুকে নিয়ন্ত্রণ আবেগ অনেক সময় লাগাম ছাড়া হয়ে নিজের প্রাণের যে অধিকার তা থেকে মানুষকে বঞ্চিত করে বা অন্যায় প্রবৃত্ত করে, জ্ঞান বৃদ্ধি করে নিজের পেশায় সততা অবলম্বনের মাধ্যমে জীবনের আধ্যাত্মিক এবং নৈতিক ও অর্থনৈতিক অবস্থাকে আমরা সঠিক খাতে পরিচালিত করতে পারি। একইভাবে পরিবার পরিজনের অধিকার প্রদানের ক্ষেত্রে দোয়া, আবেগ, অনুভূতিকে নিয়ন্ত্রণ এবং জাগতিক চাহিদা পূরণ করা। একইভাবে প্রতিবেশী বলা হয়েছে, প্রতিবেশীরও অধিকার রয়েছে, অর্থাৎ সমাজের অধিকার তখন প্রদান করা সম্ভব যদি আমরা এর জন্য দোয়া করি, তাদের অধিকার প্রদান করি, তাদের মনস্তত্ত্বকে বুঝে সে অনুসারে ধর্মের বাণী প্রচারের যে দায়িত্ব আছে তাও প্রচার করব, তাদেরকে ধর্ম সম্পর্কে অবহিত করা এটি তাদের প্রাপ্য অধিকার। অনুরূপভাবে জ্ঞান বৃদ্ধি এবং পরিশ্রম করে কাজ করে সামগ্রিকভাবে দেশীয় উন্নতিতে আমরা ভূমিকা রাখবো, তো এটিও প্রতিবেশী এবং প্রতিবেশী সমাজের অধিকার প্রদানের অন্তর্গত। যদি এই চিন্তা চেতনা নিয়ে সমাজের প্রত্যেক ব্যক্তি চেষ্টা করে তাহলে সমাজ আধ্যাত্মিক, নৈতিক এবং জাগতিক এক কথায় সকল প্রকারের উন্নতির উত্তম দৃষ্টান্ত হবে। মুসলমানদের অবস্থা শোচনীয় হওয়ার কারণ হল তারা খোদাকে বা খোদার ধর্মকে অগ্রগণ্য করে বা প্রাধান্য দিয়ে এই কথাগুলোর ব্যাপারে যত্নবান ছিল না যা আমরা বর্ণনা করেছি, বরং নিজের প্রবৃত্তির কামনা বাসনার নাম ধর্ম রেখেছে। আল্লাহ যেই ধর্ম নাজিল করেছেন সেটিকে অগ্রগণ্য করেনি। যদি এটিকে প্রাধান্য দিত তাহলে বাকি বিষয়েও দৃষ্টিগোচর রাখত। অবাধ্য প্রবৃত্তির কামনা বাসনার নাম ধর্ম রেখে এটি তারা অনুসরণ করছে। এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হল অন্যদেরকে ইসলামের সৌন্দর্য সম্পর্কে অবহিত করা তো দূরের কথা, স্বয়ং কামনা বাসনা প্রসূত এই ধর্মের অনুসরণ করে মুসলমানের শিরচ্ছেদ করছে, রক্তপাত করছে। এরা ধর্ম পায়নি আর দুনিয়াও লাভ করতে পারেনি, শুধু এই দুনিয়ার লোকদের সামনে সকল বিষয়ে বা সকল চাহিদা পূরণের জন্য হাত পাচ্ছে। এটি আমরা আজ মুসলমান বিশ্বে দেখতে পাচ্ছি। পাশ্চাত্যের বিভিন্ন জাতি যদিও ধর্মকে জাগতিকতার অধীনস্থ করেছে, তাদের দৃষ্টিতে ধর্ম বলতে কিছু নেই, জাগতিকতায় সবকিছু, কিন্তু জাগতিক উন্নতি তারা নিঃসন্দেহে করেছে। নিঃসন্দেহে এরা বিভ্রান্ত, কিন্তু যেটিকে তারা লক্ষ্য মনে করত সেই লক্ষ্য তারা অর্জন করেছে, ভ্রান্তভাবেই হোক না কেন। কিন্তু মুসলমান ইহ এবং পরকাল কোনোটিই পায়নি। যাই হোক, উভয় প্রকার মানুষের সংশোধনের জন্য এ যুগে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এমন পরিস্থিতিতেই নিজের মামুর বা প্রত্যাদিষ্টদের প্রেরণ করেন যারা সঠিক পথের দিশা দিয়ে ধর্মকে ধর্মের স্থানে রাখেন আর নৈতিকতাকে নৈতিকতার স্থানে আর জাগতিকতাকে জাগতিকতার স্থানে রাখেন। বাহ্যত তারা আধ্যাত্মিক বার্তা নিয়ে আসেন, কিন্তু এই তিনটি বিষয়ের সুগভীর আন্তঃসম্পর্ক রয়েছে। আধ্যাত্মিকতার পরাকাষ্ঠা লাভের মাধ্যমে চারিত্রিক সংশোধন আবশ্যকীয় বিষয়, আর চারিত্রিক সংশোধনের মাধ্যমে জাগতিক সংশোধনও আবশ্যক। কিন্তু এটি হতে পারে না বা এটি আবশ্যক নয় যে যার ইহজাগতিক বিষয়টি সঠিক খাতে পরিচালিত হবে, দুনিয়াতে যেসব কিছু পেয়ে যায়, দুনিয়াতে যে উন্নতি করে তার চরিত্রও সংশোধিত হবে, এটি আবশ্যক নয়। আর যার চরিত্র সংশোধিত হবে তার ধর্মও সঠিক হবে, এটি আবশ্যক নয়। কেননা মানুষকে নিজের দিকে আনাই আল্লাহ তাআলার উদ্দেশ্য এবং মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য এটি। তাই তিনি চারিত্রিক সংশোধন এবং জাগতিক উন্নতিকে ধর্মের অন্যদের অধীনস্থ করেছেন, যেন যে ব্যক্তি তার প্রতি দৃষ্টি দেয় সে নিজ থেকে সবকিছু পেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, সত্যিকার মুমিন সকল প্রকার উন্নতি করে, কিন্তু যারা শুধু দুনিয়ার কীট তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতে দুনিয়া, তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ইহ জগতে হারিয়ে যায়। হযরত মুসলিহ মওদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে এক কথায় আধ্যাত্মিকতা যারা গ্রহণ করে, অর্থাৎ উপর থেকে যারা নিচে আসে তাদের জন্য সিঁড়ি রয়েছে, কিন্তু নিচে থেকে যারা উপরে যায় তাদের জন্য কোনো সিঁড়ি নেই। তাই বোঝা গেল যে এই পৃথিবীতে এই তিনটি বিষয় লাভের জন্য পৃথক পৃথক মাধ্যম রয়েছে, কিন্তু একটি যৌথ মাধ্যম রয়েছে, কমন মাধ্যম রয়েছে, তা হলো আল্লাহর সাথে নিখুঁত সম্পর্ক স্থাপন। চারিত্রিক উন্নতির জন্য চেষ্টা করলে চারিত্রিক উন্নতি হবে, জাগতিক উন্নতির জন্য চেষ্টা করলে জাগতিক উন্নতি লাভ হবে, কিন্তু সব প্রচেষ্টার ফলাফল সেই গণ্ডির ভিতর সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবে না। কিন্তু আধ্যাত্মিকতার যারা সংশোধন করে তারা সবকিছু পেয়ে যাবে। সাহাবা রেদওয়ানুল্লাহ আলাইহিম বয়াতের সময় এই কথার বয়াত করতেন না যে গলি প্রশস্ত রাখবো বা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বা অন্যান্য জাগতিক বিষয়ে সচেতন থাকবো, বরং তারা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মাধ্যমে চারিত্রিক সংশোধন হতো। আর চরিত্রের সংশোধনের মাধ্যমে অবশ্যই ইহকাল সংশোধিত হতো, ইহ জীবনও সংশোধিত হতো। সে যুগে মুসলমানদের সত্যের মান ছিল আদর্শ স্থানীয়। ব্যবসা বাণিজ্য সততার কারণে দুনিয়ার মানুষ মুসলমানদের হাতে নিঃসংকোচে নিজেদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিত। প্রজাদের সাথে ইনসাফ বা সুবিচার দেখে মানুষ চাইত যে মুসলমান আমাদের শাসক হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একবার সিরিয়া থেকে মুসলমানদেরকে বের হতে হয়েছে, কেননা তখন রোমান বাহিনীর সংখ্যা বড় হওয়ার কারণে তাদের মোকাবেলা করা কঠিন ছিল, কিন্তু প্রজা সিরিয়ান প্রজা তখন অস্ত্র বিসর্জন দিয়েছিল আর জোর দিয়ে বলছিল যে আপনারা এখান থেকে যাবেন না, আমরা আপনাদের সাহায্য করছি, আমরা আপনাদের সাথে প্রতিরক্ষামূলক যুদ্ধে যোগ দেব। অথবা সিরিয়ানরা ছিল খ্রিস্টান আর রোমানরা খ্রিস্টান ছিল, কিন্তু এই উন্নত চরিত্র এবং উন্নত শাসন ব্যবস্থার কারণে সিরিয়ান খ্রিস্টানদের রোমানদের মোকাবেলায় মুসলমানদের সাহায্যে অনুপ্রাণিত করে। সুতরাং যদিও রাজত্ব একটা জাগতিক বিষয়, কিন্তু মুসলমানদের রাজত্ব জাগতিক ছিল না। এই রাজত্ব তারা ধর্মের কল্যাণে পেয়েছেন, তাই তারা ধর্মের অনুসরণ করতেন। এই কারণে এর অন্তর্নিহিত এমন অনেক গুণাবলী ছিল যে ধর্মীয় মতভেদ থাকা সত্ত্বেও প্রজারা চাইত যে মুসলমানদের রাজত্ব দীর্ঘস্থায়ী হোক। যদিও মুসলমানদের রাজত্ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্যাণে লাভ হয়েছে, কিন্তু এটি কেবল মৌখিক দাবি ছিল না, বরং সত্যিকার ইমানের কল্যাণে তা লাভ হয়েছিল। কেননা মৌখিক ভাবে যে দাবি করে সে তো ইহ জগতেও নিজের স্বার্থকে পদদলিত করে, কিন্তু যে সত্যিকার ধর্ম অনুসরণ করে তার চারিত্রিক সংশোধন হয় আর ইহ জাগতিক উন্নতিও হয়। হায়, আজকের মুসলমান শাসকরা যদি এই গূঢ় রহস্য অনুধাবন করে এভাবে রাজত্ব করত তাহলে কত ভালো হতো। হযরত মুসলিহ মওদ বলেন যে হযরত মসীহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে সম্পর্কের প্রেক্ষাপটে এক ব্যবসায়ীর ঘটনা বর্ণনা করতেন। তিনি বেশ কিছু টাকা শহরের কাজীর কাছে আমানত স্বরূপ রেখেছেন। সফরে যাচ্ছিলেন যে ফেরার পথে আপনার কাছ থেকে বুঝে নেব। তখন ফিরে আসেন, সেই টাকার থলে দাবি করেন। কাজী সাহেব সোজা অস্বীকার করে বসেন যে আমি কোনো আমানত রাখিনি, আমি আমানত রাখিও না, কেমন থলি আর কেমন আমানতের কথা বলছো। ব্যবসায়ী অনেক লক্ষণাবলী তার সামনে বর্ণনা করে, কিন্তু কাজী অস্বীকার করে এবং বলে যে আমি তো বলেছি যে আমি আমানত রাখি না। তখন ব্যবসায়ী দুশ্চিন্তাগ্রস্ত হন। অবশেষে কেউ তাকে পরামর্শ দেন, বাদশাহ অমুক দিন দরবারে বসেন আর প্রত্যেক ব্যক্তি তার কাছে পৌঁছতে পারে এবং তুমিও গিয়ে নিজের এই সমস্যার কথা তুলে ধরো। সেই ব্যবসায়ী তাই করেন, কিন্তু তার কাছে যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই বাদশাহ বলেন যে প্রমাণ ছাড়া তো কাজীকে অভিযুক্ত করা যাবে না। অবশ্য বাদশাহ নিজেই একটা পন্থা শিখিয়েছেন যে অমুক দিন আমার বাহন এবং জলুস শহর অতিক্রম করে তুমি সেদিন কাজের পাশে দাঁড়াবে, বড় বড় মানুষ অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় উপস্থিত থাকে, আমি যখন যাব তুমি অকৃত্রিম ভাবে তোমার সাথে কথা বলো, তুমিও এমন ভান করবে যেন তুমি আমার বন্ধু, ভয় পাবে না যে আমি বাদশাহ কিছু হয়ে যাবে। আমি তোমাকে জিজ্ঞেস করব যে দীর্ঘদিন আমার সাথে সাক্ষাৎ করো, তুমি উত্তরে বলবে যে আমি সফরে ছিলাম, ফিরে এসেছি, এক ব্যক্তির কাছে আমানত রাখা ছিল আমার, এর ঝগড়া চলছে, তা উদ্ধারের চেষ্টা করছি। বাদশাহ বলেন এরপর আমি তোমাকে বলবো সেখানে কাজের সামনে যে এই বিতণ্ডার মীমাংসার জন্য আমার কাছে আসতে, তুমি তুমি বলো যে যদি সমাধান না হয় তাহলে আপনার কাছে আসবো। সেদিন বাদশাহ যখন আসেন কাজী এমনই করেছেন, প্রশ্ন উত্তর হয়, কাজী ও বাদশাহকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে উপস্থিত ছিল, এইসব কথোপকথন শুনছিল। বাদশাহর বাহন যখন চলে যায়, কাজী সাহেব ব্যবসায়ীর কাছে আসে আর বলে যে তুমি একদিন আমার কাছে এসেছিলে, কোনো আমানতের কথা বলছিলে, আমার স্মরণ শক্তি দুর্বল, কিছু লক্ষণ আমাকে বলো। ব্যবসায়ী সেই সকল লক্ষণাবলী যা পূর্বে বলেছিল পুনরায় সেগুলো কথা উল্লেখ করে। বাচ্চার ব্যবহার কাজী দেখেছে, তাই তাৎক্ষণিক ভাবে বলে যে এই লক্ষণগুলোর কথা পূর্বে বললে না কেন, তোমার আমানত আমার কাছে আছে, এখনই এনে তোমার হাতে হস্তান্তর করছি। তো এক জাগতিক বাদশাহ যার শক্তি সীমিত, তার সাথে বন্ধুত্ব যদি মানুষকে মর্যাদা দিতে পারে, যে বড় বড় মানুষ তাকে ভয় করে, সেখানে এটি কিভাবে হতে পারে যে আল্লাহর সাথে বন্ধুত্ব কারো লাভ হবে আর পৃথিবী তার চরণে লুটিয়ে পড়বে না? সুতরাং সত্য ধর্ম অবলম্বন করে মানুষ সারা পৃথিবী হস্তগত করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সম্মান সাহাবীরা লাভ করেছেন, জাগতিকতার দাসত্ব করে তারা তা লাভ করেননি, বরং তারা জাগতিক ক্ষেত্রে উন্নতি করেছেন ধর্মের অধীনস্থ থেকে। কিন্তু এর জন্য ইমান থাকা আবশ্যক, যা খোদার সন্তুষ্টিকে আকর্ষণ করবে, এমন ইমান থাকা চাই যার ইমান কামেল এবং নিখুঁত। সে কিভাবে উন্নত চারিত্রিক মূল্যবোধকে পরিহার করতে পারে? যদি চরিত্রের সকল দিক মানুষ ধারণ গ্রহণ এবং বরণ করে আর মেনে চলে, তাহলে সত্যতা, সততা, আমানত, পবিত্রতা সবই তার অর্জন হবে। এর আবশ্যকীয় ফলাফল যা প্রকাশ পাবে তা হল জ্ঞান, কৌশল, বুদ্ধি, যোগ্যতা এবং শ্রম সবই তার নিয়ন্ত্রণে আসবে। আর এর ফলশ্রুতিতে ইহজগতও তার লাভ হবে বা ইহজগতে সে সফল কাম হবে। তাই মোমেনের সবচেয়ে বেশি দৃষ্টি দেওয়া উচিত আধ্যাত্মিক সম্পর্কের প্রতি, তাদের মতো হওয়া উচিত নয় যারা বলে যে মৌখিক স্বীকারোক্তি যথেষ্ট। খোদার ভালোবাসা মৌখিক ভাবে সৃষ্টি হতে পারে না, বরং আন্তরিক ভাবে তা হওয়া সম্ভব। এমনটি হলে সবকিছু মানুষের নিয়ন্ত্রণে এসে যায়। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ পরাকাষ্ঠা অর্জন না করবে, পুরস্কার পেতে পারে না। ধর্মে প্রবেশের ক্ষেত্রে পরাকাষ্ঠাই মানুষের কাজে আসে, এর চেষ্টা করা উচিত। হযরত মসীহ ইসলাম বলতেন, আজকাল আমাদের মাধ্যমে তারাই লাভবান হয় যারা সুগভীর সম্পর্ক রাখে। হয়তো পুরো বিরোধিতাকারী যেমন মৌলভী সানাউল্লাহ প্রমুখরা লাভবান হচ্ছে, অন্যান্য ছোট ছোট বা পেটি মৌলভীদেরকে কেউ জিজ্ঞেস করে না, বা কামেল নিষ্ঠাবানরা লাভবান হয়, হালকা সম্পর্ক কোনো কাজের নয়। যদি মানুষ খোদার দিকে অগ্রসর হওয়া আরম্ভ হয় তাহলে পরবর্তীদের মতো তার সাথে ব্যবহার হবে, এ যুগে তা সম্ভব। যদি মানুষ সত্যিকার অর্থের চেষ্টা করে তবেই এটি হবে। কারো সাথে খোদার কোনো শত্রুতা নেই। যে কথার প্রয়োজন রয়েছে তা হল আমাদের একশত ভাগ খোদার হাতে সমর্পণ করা, আল্লাহর আস্তানায় সেজদা বনত হলে সবকিছু লাভ হবে। আর যেই উন্নতি আমাদের জন্য আবশ্যক তা আপনা হতেই আমাদের লাভ হবে। আগুনের কাছে বসলে একটি সাধারণ একটি দৃষ্টান্ত, এটি মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ গরম হয়ে যায়। সুতরাং মানুষ সবকিছু ছেড়ে যদি আল্লাহর কাছে এসে যায় আর আল্লাহর কৃপা থেকে সে অংশ পাবে না, এটি কিভাবে হতে পারে? তাই আমাদের খোদা লাভের চেষ্টা করা উচিত, খোদার প্রেরিত ধর্মের বাস্তবতা বোঝার চেষ্টা করা উচিত, খোদার ভালোবাসাকে এমন বিষয় হিসাবে নেওয়া উচিত যা সহজাত এবং স্বাভাবিক। আর এটি আমাদের উন্নত নৈতিক মানে পৌঁছাবে এবং জাগতিক উন্নতিও আমাদের লাভ হবে। আর খোদার জ্যোতি থেকে যদি অংশ লাভের আমরা চেষ্টা করি তাহলেই আমরা সত্যিকার অর্থে কৃপা লাভ করতে পারি। যদি আমরা একাগ্রতা নিয়ে এই জ্যোতি থেকে অংশ লাভের চেষ্টা করি তাহলে মিথ্যা যা কিনা অন্ধকার তা আপনা হতেই আমাদের ছেড়ে চলে যাবে। আলস্য, প্রতারণা, ধোকা এবং অন্যান্য পাপ, অন্যের অধিকার পদদলিত করা, এসবই তো অমানিসা। আর এগুলো আপনা হতেই খোদার জ্যোতির কারণে তিরোহিত হবে, আমাদের চারিত্রিক মানও উন্নত হতে থাকবে আর জাগতিক উন্নতিও ঘটবে। সুতরাং এই সমাজে বসবাসরত অবস্থায় নিজেদের সন্তান সন্ততিকে এই দুনিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে হয়। ধর্ম এবং নৈতিকতার সম্পর্ক যদি তাদেরকে বোঝাতে হয়, জাগতিক উন্নতিকে সত্যিকার ধর্মের অধীনস্থ করে তাদের সন্তানকে যদি ধর্মের সাথে সম্পৃক্ত করতে হয় তাহলে আমাদেরকেও খোদার সাথে সত্যিকার সম্পর্ক বন্ধন রচনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله